শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব রীতি ইব্রাহিমের সঙ্গে। রীতি ইব্রাহিম বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক সচিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান শাস্ত্রে এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জনসংখ্যা ও আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে পড়াশোনা করেন। বর্তমানে তিনি বাংলাদেশে পরিসংখ্যান ব্যবস্থা কিভাবে উন্নত করা যায়, আরও ভালো করা যায় সে বিষয়ে পত্রিকায় লেখেন। জাতিসংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিসংখ্যান সংশ্লিষ্ট কার্যক্রমে তিনি পরিসংখ্যানবিদ হিসেবে অংশ নেন ও কাজ করেন। এছাড়াও রীতি ইব্রাহিম একজন সমাজসেবী। আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন। রীতি ইব্রাহিম, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি নারী কণ্ঠে।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে স্বাগত জানানোর জন্য।
সম্প্রতি একটি প্রতিবেদনে আপনি দারিদ্র সীমা নির্ধারণে বাংলাদেশে যে প্রচলিত খানা আয় ব্যয় নির্ধারণ জরিপ ব্যবহার করা হয় তার বিকল্প পদ্ধতি ব্যবহারের কথা বলেছেন, এ সম্পর্কে একটু বিস্তারিত বলবেন।
বিকল্প পদ্ধতি হিসেবে আমি যেটা বলছি যে এতদিন আমাদের সবসময় করা খানা আয় ব্যয় নির্ধারণ জরিপের মাধ্যমে যে তথ্য সংগ্রহ করা হয় মূলত মানুষ কতটুকু কি খায় সেটার উপর ভিত্তি করে করা হয়। তবে এখন সময় এসছে যেটা থেকে বের হয়ে আসা এবং আরেকটু ব্যাপকভাবে চিন্তা করার, কারণ যেহেতু এসডিজিতে আছে যে কিভাবে মাল্টিপল ইন্টিগ্রেটেড ওয়েতে মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স মেজার করতে গেলে শুধুমাত্র খাদ্য নিয়ে দারিদ্র সীমা নির্ধারণ করা যায় না, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মানুষের শিক্ষা কম থাকাটাও একটা দারিদ্র, এবং মানুষ যদি হেলথ ফ্যাসিলিটি থেকে বেশি সুযোগ সুবিধা না পায় সেটাও তার এক ধরনের দারিদ্র, তার বাড়িঘরের অবস্থান যদি ভালো না হয় সেটাও একটা দারিদ্র, তার একজন মহিলার যদি সামাজিক নিরাপত্তা না থাকে সেটাও একটা দারিদ্র। এই জন্য আমি মনে করি এখন বিকল্প পদ্ধতি মানে শুধুমাত্র খাদ্য দিয়ে নয়, কতটুকু ক্যালোরি সে গ্রহণ করলো তা না, এবং সেই ক্যালোরির মধ্যে কতটুকু পুষ্টিমান আছে সেটাও খতিয়ে দেখা দরকার। কারণ দেখা যাচ্ছে যত কিলো ক্যালোরি খাই তার বেশিরভাগটাই আসে আমাদের চাল থেকে। এখন যখন সবার কথা হচ্ছে যে কার্বোহাইড্রেটটাই প্রাধান্য দিয়ে যে খাদ্য তালিকা সেটা ঠিক স্বাস্থ্যসম্মত নয়, তো আমার মনে হয় এখন সময় এসেছে দেখা যে আমাদের যে খাদ্য তালিকা তাতে কতটুকু পুষ্টিমান সম্মত খাদ্য আমরা খাচ্ছি সেটার ব্যালেন্স কতটুকু হচ্ছে সেটাই একটা বিকল্প পদ্ধতি প্রস্তাব করেছি আমি।
এশিয়ার অন্যান্য দেশেও কি আপনি যে প্রস্তাবটা দিয়েছেন সেরকম পদ্ধতি ব্যবহার করা হয়?
সম্প্রতি যেটা এসডিজিতে আছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স সেটা বর্তমানে পাকিস্তান এবং নেপালে ব্যবহার করা হচ্ছে আর কি, শুরু করেছে ওরা। আর অন্যান্য অন্যান্য দেশে অবশ্য এখনো ওই খাদ্য দিয়ে কাজ করছেন সবাই।
আপনি বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স ডিভিশন অর্থাৎ পরিসংখ্যান বিভাগের সচিব ছিলেন। বাংলাদেশে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কি রকম অগ্রগতি হয়েছে?
বাংলাদেশে এইটা নিয়ে যদি বলি দারিদ্র সীমার তথ্য সংগ্রহের ক্ষেত্রে এটা তো একটা ট্র্যাডিশনাল ওয়েতে হয়ে আসছে এবং সেটা একই ধারাবাহিকতায় চলছে, কিন্তু যেমন এটা মানে করা হয় সাধারণত বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা এবং কারিগরি সহায়তায়, এখন আমার মনে হয় আস্তে আস্তে এটা বাংলাদেশের নিজস্ব টাকায় করা উচিত যাতে একটু স্বাধীনতা থাকে। আমি এইভাবে বলছি যে যখন নাকি আর্থিক বিশ্বব্যাংক তৈরি না আমরা তখন এটা করতে পারি না, যেমন সেই জন্য আমাদের যে জরিপের যে ফ্রিকোয়েন্সিটা এটা একরকম থাকছে না, কখনো 3 বছর হচ্ছে কখনো 5 বছর হচ্ছে। এটা যদি সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত হতো বা আর্থিক সহায়তায় হতো তাহলে স্বাধীনভাবে একটা 2 বছর পর পর এটা করা যেত, এবং ওইদিকে আমার মনে হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কিছুটা এগোচ্ছে। আমি শুনেছি যে সম্প্রতি তারা বিভিন্ন স্যাম্পল এরিয়া থেকে কন্টিনিউয়াস ভাবে এই ধরনের তথ্য সংগ্রহের একটা ব্যবস্থা করছে আর কি।
আচ্ছা, বাংলাদেশে 2011 সালের আদমশুমারি ও গৃহ গণনা পরিচালনা করেন আপনি, তখন আপনি জাতীয় আদমশুমারি কমিশনার ছিলেন। বাংলাদেশের জনসংখ্যা ছিল 14,23,00,000, এত ব্যাপক ও বিশাল জরিপ চালানোর সময় আপনারা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন?
এটা 14 কোটি না, 16 কোটি ছিল তখন জনসংখ্যা।
আচ্ছা, 16 কোটি।
তার একটা পয়েন্ট অফ টাইম দিয়ে গণনা করা হয় তো, 2011 সালে মার্চ মাসের একটা তারিখে ওই তারিখটাকে সুমারি রাত্রি হিসেবে ধরা হয়, ওই পয়েন্টে 16 কোটি ছিল তখন জনসংখ্যা। এতে অবশ্য শুধুমাত্র আমরা ডিফ্যাক্টো মেথড ব্যবহার করাতে বাংলাদেশে অবস্থিত বাংলাদেশিদের গণনা করা হয়েছে। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা বিদেশে আছেন তারা কিন্তু এই গণনার মধ্যে আসেননি।
আচ্ছা, তো ওই যখন আপনারা এই জরিপটা চালান তখন কি ধরনের চ্যালেঞ্জ ছিল আপনাদের বা আপনারা সম্মুখীন হন?
মানে সুমারিটা যখন চালানো হয়,
হ্যাঁ,
ওটা তো একটা ব্যাপক চ্যালেঞ্জ ছিল। এবং এই সুমারিটা এই প্রথমবারের মতো এটা শুধুমাত্র বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। তখন আমরা মোটামুটি বিভিন্ন লেভেলে সরকারের যত রকমের কর্মকর্তা আছেন আমরা তাদেরকে এই জরিপে এই প্রথমবার তাদেরকে সবাইকে ইনভলভ করা হয়েছিল। এবং আমি চেষ্টা করেছিলাম যে এটাকে জাতীয় কাজ হিসেবে রেকগনাইজ করানোর জন্য। আগে করা হতো যে এটা শুধুমাত্র বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কাজ হিসেবে, কিন্তু 2011 সালে এটাকে আমি একটা জাতীয় কাজ হিসেবে মানে চিহ্নিত করার জন্য চেষ্টা করেছি এবং আমি মনে করি আমি এটা এই ব্যাপারে মানে সাকসেসফুল হয়েছি।
আচ্ছা, আপনি যখন পরিসংখ্যান বিভাগের সচিব ছিলেন তখন নারীর বিরুদ্ধে সহিংসতা বা ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সেটা জরিপ শুরু হয়, সে সম্পর্কে একটু বলবেন বিস্তারিত?
হ্যাঁ, এটা আমরা করেছিলাম এবং এটার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইউনাইটেড নেশন স্ট্যাটিস্টিক্স ডিভিশন, তারা অনেক সাহায্য করেছেন এবং তাদের স্ট্যান্ডার্ড ওইটা ফলো করেই আমরা এটা করেছিলাম। এবং সেটা আমরা খুবই মানে শুধুমাত্র এটা পরিসংখ্যান ব্যুরো লোকরাই করেন নাই, কারণ কিছু সেন্সিটিভ প্রশ্ন ছিল যেটা নাকি পরিসংখ্যান ব্যুরোর যারা ইনভেস্টিগেটর বা এনুমারেটর তারা এটা করে অভ্যস্ত না, ফলে আমাকে বিভিন্ন এনজিও যারা নাকি নারী সহিংসতা নিয়ে কাজ করেন সেই কর্মীদেরকে নিয়ে আসতে হয়েছিল। তারা হাতে কলমে আমাদের এইসব তথ্য সংগ্রহকারীদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন যাতে এ ধরনের সেন্সিটিভ প্রশ্নগুলো কিভাবে করতে হয় সেটা তাদেরকে একটা প্রশিক্ষণ দিয়ে করার জন্য। এবং খুবই অবাক হয়ে গেছিলাম যে প্রায় 90% মহিলার জীবনে কোনো না কোনো সময় একটা সহিংসতার তাদের একটা অভিজ্ঞতা আছে এবং বেশিরভাগই সেটা দেখা যাচ্ছে যে পারিবারিক লোকজনদের হাতেই তারা এই সহিংসতার শিকার হয়েছিলেন নাকি।
আপনি এক সময় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক ছিলেন, বাংলাদেশে পর্যটন শিল্পে কতটা অগ্রগতি হয়েছে, এখনকার কি পরিস্থিতি?
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আমি যখন জড়িত ছিলাম তখন আমি খুবই বিস্মিত হয়েছি দেখে যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিজের আয়ে তাদের সব কর্মচারীদের বেতন চালায়। আমার খুব বাইরের থেকে ধারণা ছিল এটা বুঝি সরকারের একটা বোঝা, কিন্তু পরবর্তীতে আমি দেখেছি যে না, এটা সরকারের একটা আয়ের খুব ভালো উৎস। তবে আমি এখনো মনে করি যে যতটা উন্নয়ন হওয়া উচিত ছিল ততটা হয় নাই, সরকারকে আরেকটু ইনভলভ হতে হবে, কারণ এটা বেশিরভাগই দেখা যাচ্ছে ব্যক্তি খাতে চলে গেছে, কিন্তু ব্যক্তি খাতে হয়তো ভালো থাকার ব্যবস্থা সবকিছু আছে কিন্তু নিরাপত্তার একটা বিরাট প্রশ্ন এখানে রয়ে গেছে। নিরাপত্তার ব্যাপারে সরকারের আরো একটু শক্ত ভূমিকা নিতে হবে, নিরাপত্তাটাকে নিশ্চিত করতে পারলে পর্যটন শিল্প আরো অনেক উন্নতি লাভ করবে।
আপনি বিভিন্ন জরিপ কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন, পরিচালনা করেছেন, বিশেষভাবে উল্লেখ করতে হয় নারী ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত জরিপগুলোর কথা, এ সম্পর্কে একটু বলবেন?
হ্যাঁ, আমি আমার জীবন চাকরি জীবন শুরুই কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান বিভাগ থেকে, পরবর্তীতে আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে প্রায় 20 বছর চাকরি করেছি। তা আমি 85 সাল থেকে এই যে নারী ও শিশুদের পুষ্টিমান স্বাস্থ্য এইসব কাজের সঙ্গে জড়িত, এইসব জরিপের সঙ্গে জড়িত এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক রয়েছে এ ব্যাপারে। এবং আমি মাঠ পর্যায়ে প্রচুর কাজ করেছি শিশুদের পুষ্টিমান নির্ধারণের জন্য এবং নারীদের স্বাস্থ্য ব্যাপারে, এবং এই বিষয়ে এখন যথেষ্ট উন্নতি হয়েছে মানে নারীদের স্বাস্থ্যের ব্যাপারে এবং শিশুদের পুষ্টির মানটা অবশ্য অতটা উন্নতি হয়নি। আমার মনে হয় এটা আরেকটু যদি মানে যেমন এখনো বাংলাদেশে অনেক কম বয়সী মেয়েদের বিয়ে হচ্ছে বা দেখা যাচ্ছে প্রায় 50% মতো মেয়ের বিয়েই 18 বছর আগেই হয়ে যাচ্ছে, এটা এখন দেখতে পাচ্ছি যে সামাজিকভাবে অনেক প্রতিরোধ করা হচ্ছে দেখে আমার খুবই আনন্দ লাগে যখন আমি দেখি বাচ্চা একটা মেয়ে দাঁড়িয়ে আরেকটা মেয়ের বা নিজের বিয়ের বাধা সৃষ্টি করে এবং প্রশাসনের সাহায্য চায় এবং সে হয়তো সাহায্য পায় আর কি, তখন আমার খুবই আনন্দ লাগে। কারণ আসলে সবকিছুই কি, সবকিছু তো আসলে আইন করে করা যায় না, পুলিশ তো করা যায় না, মানুষ যখন নিজের সচেতন হবে তখনই আসলে এটা আরো বেশি স্পষ্ট হবে এবং প্রতিরোধ করতে পারবে। এবং যত মেয়েদের একটু ম্যাচিওর বয়সে বিয়ে হবে ততই সে একটা পুষ্ট সন্তানের মা হবে এবং তা সেই সন্তানটাই বড় হয়ে একটা ভালো স্বাস্থ্যসম্মত জাতিতে রূপান্তর হবে আর কি।
আপনার কি মনে হয় এখন বাংলাদেশে মেয়েরা অনেক বেশি সচেতন এসব ব্যাপারে?
মেয়েরা সচেতন, মেয়েরা এখন আমি দেখি খুব মানে নিম্ন মধ্যবিত্তের ভিতরে বা আরো নিম্ন ভিতরে বাচ্চা যখন হওয়ার আগে তারা একটু ডাক্তারের কাছে যাওয়া, যেটা প্রিন্যাটাল কেয়ার সেটা নেওয়ার জন্য একটু হওয়া, তাছাড়া হয়তো কিছু কিছু দুর্ঘটনার শিকার অনেক মহিলাই হচ্ছেন এখনো, কিন্তু মেয়েরা সচেতন। হয়তো পরিবারের থেকে সবসময় তারা অতটা সহযোগিতা পান না, কিন্তু মেয়েরা সচেতন এবং মেয়েরা যেভাবে শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে, শিক্ষিত মেয়ের হার অনেক বেড়ে যাচ্ছে আগের চাইতে, এটা একটা সমাজের জন্য খুব ভালো একটা লক্ষণ। এবং এই শিক্ষিত মেয়েরাই অন্য মেয়েদেরকেও সচেতন করে তুলতে আরো সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।
আপনি সমাজ সেবায়ও নিয়োজিত আছেন, আপনি বাংলাদেশ মহিলা সমিতির ভাইস প্রেসিডেন্ট, আপনারা অনেক কার্যক্রম পরিচালনা করেন, আপনি কয়েকটি উল্লেখযোগ্য কর্মসূচির কথা বলবেন?
হ্যাঁ, ওখানে আমরা যেমন বাংলাদেশ মহিলা সমিতি ঢাকা শহরে দুটো স্কুল পরিচালনা করে, একটা বাংলাদেশ মহিলা সমিতির নিজস্ব ভবনে, এবং সেখানে বাচ্চাদের মারা হচ্ছে আশেপাশে বাসায় তারা কাজ করেন, তারা বাচ্চাটাকে ওখানে দিয়ে তারা তাদের বাসা বাড়িতে কাজ করতে যান এবং তাদের যখন কাজকর্ম শেষ হয় তখন তারা বাচ্চাটাকে নিতে আসেন এবং সেই বাচ্চাগুলোকে শিক্ষিত করে তোলাই আমাদের আমাদের কাজ। এবং সেখানে আমরা যে খুব একটা আমরা তাদের কাছে বেতনও নেই না খুব একটা, কিন্তু আমরা শিক্ষকদেরও অতটা দিতে পারি না, যারা শিক্ষক ওখানে শিক্ষকতা করেন তারা অনেকটা সমাজসেবা করছেন, এই ধরনের মানসিক ভাব নিয়ে তারা কাজটা করেন এবং সেখানে তারা যথেষ্ট ভালোভাবে কাজ করেন। এছাড়াও ওখানে একটা ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন সেন্টার আছে, ওটা সিতারা আহসানুল্লাহ ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন সেন্টার, ওখানে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করা হয় এবং মেয়েদেরকে ডাক্তারের সহযোগিতায় মেয়েদেরকে পরীক্ষা করে দেখা হয় যে তাদের কি তাদের মানে স্বাস্থ্য, বিশেষ করে ক্যান্সার জাতীয় কোনো ব্যাধি তাদের দেহে আছে কিনা এই ধরনের লক্ষণ। তাছাড়াও আইভি রহমানের নামে কয়েকটা প্রজেক্ট রয়েছে, ওখানে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়, অন্যান্য কম্পিউটার ট্রেনিং এর প্রশিক্ষণ দেওয়া হয়, এছাড়াও স্বাস্থ্য সেবা প্রকল্প আছে, এই ধরনের অনেক কয়েকটা প্রকল্প আমাদের এখানে মানে চলছে।
রীতি ইব্রাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ নারী কণ্ঠে যোগ দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ।